الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পূর্ণ ইমানের অধিকারী অনুষ্ঠানে স্বাগতম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ তাআলার মকবুল বান্দা হওয়ার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি একজন পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তির মাঝে কী কী ধরনের গুণ বিদ্যমান থাকে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরও জানতে পারি যে একজন পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তি হলে আল্লাহ তাআলার দরবারে তার মকবুলিয়াত কেমন থাকে। এইভাবেই আমরা জানতে পারি যারা পূর্ণ ইমানের অধিকারী হয় তাদের আদর্শ শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় সাহাবায়ে কেরাম এবং প্রিয় উম্মতগণ হয়ে থাকেন। যারা পূর্ণ ইমানের অধিকারী হয় তারা নিজের নফসের চাহিদা অনুযায়ী যাকে তাকে নিজের আদর্শ নিজের আইডল বানান না। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যা শিখব তা সোনার মধ্যে সীমাবদ্ধ রাখব না, বরং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যা জানতে পারব তা নিজের জীবনে বাস্তবায়ন করব। নিঃসন্দেহে পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তির আলোচনা প্রশংসা আমরা যখন শ্রবণ করি একজন মুমিন হিসাবে আমাদের অন্তরের মধ্যে আনন্দ উৎফুল্লতা বেড়ে যায়, ততই না ভালো হবে যদি আপনি আমিও পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তিদের তালিকাভুক্ত হতে পারি, আল্লাহ তাআলার মকবুল বান্দা হতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় উম্মতদের তালিকাভুক্ত হতে পারি। অবশ্যই এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় হবে। যেহেতু সৌভাগ্যের বিষয় হবে, তাই আমাদের করণীয় হলো আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতকে আঁকড়ে ধরে শুধুমাত্র রাসূলুল্লাহকে নিজের আদর্শ বানিয়ে নিজের জীবনকে অতিবাহিত করতে পারি। যাকে তাকে নিজের নফসের চাহিদা অনুযায়ী কখনোই যেন আমরা নিজের আইডল হিসাবে নির্বাচিত না করি, কেননা আপনি আমি আল্লাহ তাআলার বান্দা। কে আল্লাহ তাআলার দরবারে কোন পর্যায়ের মকবুল এটা আপনি আমি নিজে থেকে নির্বাচিত করতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের আনুগত্য করতে বলে দিয়েছেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সম্পর্কে জানেন। সুতরাং যাদের আনুগত্য করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন তাদেরকেই আমরা আনুগত্য করব, তাদেরই অনুগত হব। আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করার ফজিলত সম্মিলিত একটি হাদিস শ্রবণ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। তন্মধ্যে হতে একটি হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনন্দিন আমার উপরে 50 বার দরুদ শরীফ পাঠ করবে আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুবারক হাতের স্পর্শ পাওয়ার সৌভাগ্য অর্জিত হওয়ার সুসংবাদ দ্বারা আমরা ধন্য হলাম। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যথাসম্ভব অন্তত 50 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দুরুদ ও সালাম পেশ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয়ের দিকে আমরা অগ্রসর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন, হে ঈমানদারগণ অধিক ধারণা করা থেকে বিরত থাকুন। ইন্না বাযাল যন্নি ইসমুন, নিশ্চয়ই কতিপয় ধারণা গুনাহ। ওয়ালা তাজাসসু, এবং তোমরা একে অপরের গোপন দোষ অন্বেষণ করো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, এবং তোমরা একে অপরের গীবত করো না, পরনিন্দা করো না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি আদেশ দিয়েছেন, অধিক ধারণা থেকে বিরত থাকতে বলেছেন, এবং বলা হয়েছে যে কিছু সংখ্যক ধারণা গুনাহ হয়ে থাকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করা পছন্দ করবে? এটা তোমাদের জন্য অপছন্দনীয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে প্রথমে জিজ্ঞেস করলেন, এরপর আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন, এটা তোমাদের জন্য অপছন্দনীয় হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা অধিক তওবা কবুলকারী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু। এই আয়াত থেকে সুস্পষ্টভাবে আমরা জানতে পারলাম, সর্বপ্রথম আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত থাকার আদেশ প্রদান করা হয়েছে। এখন আমরা যেহেতু শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়ে অনেক সময় অনেক গুনাহ করে ফেলি, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? আয়াতের শেষ ভাগে আমরা দেখতে পাচ্ছি, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক তওবা কবুলকারী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু। সুতরাং আমাদের দ্বারা এই ধরনের যদি ত্রুটি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তবে আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা অধিক তওবা কবুলকারী এবং আল্লাহ তাআলা দয়ালু, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আয়াতের প্রথম অংশে এখানে বলা হলো, হে ইমানদারগণ, অধিক ধারণা করা থেকে বিরত থাকো। এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক ধারণা থেকে বিরত থাকতে বললেন, কেননা কিছু সংখ্যক ধারণা এমনই রয়েছে যা ধারণা করলেই গুনাহ হয়। সুতরাং সতর্কতা এটাই যে ধারণা করা থেকে বিরত থাকা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণা করা থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন, কেননা ধারণা এমন একটি বিষয় যা একে অপরকে দোষারোপ করার মাধ্যম হয়ে থাকে এবং এর কারণে বিভিন্ন ধরনের মন্দ কাজ সংঘটিত হয়ে থাকে এবং এর মাধ্যমে গোপনীয় শত্রুতা প্রকাশিত হয়ে যায়। আর একজন ব্যক্তি যখন নিশ্চিত হয়ে কোনো কিছু বলবে, একজন ব্যক্তি যখন একেবারে নির্ভরযোগ্য দলিল সহকারে কোনো কিছু বলবে, তখন সে কিন্তু সহজে কাউকে দোষারোপ করবে না। যতক্ষণ পর্যন্ত তার কাছে নির্ভরযোগ্য দলিল, যতক্ষণ পর্যন্ত তার কাছে নির্ভরযোগ্য সাক্ষ্য, যতক্ষণ পর্যন্ত সে একেবারে 100% নিশ্চিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি কিন্তু কারো ব্যাপারে ধারণা করার দুঃসাহস করবে না। যেহেতু তার অভ্যাস আছে যে সে ইয়াকিন হওয়ার পরে, নিশ্চিত হওয়ার পরে কাউকে কিছু বলে থাকে। সুতরাং আমাদেরকে ধারণা থেকে বাঁচতে হবে এবং আমাদেরকে সদা সর্বদা অধিক ধারণা থেকে বিরত থাকতে হবে এবং আমাদেরকে কোনো কিছু বলার আগে তা যাচাই বাছাই করে নিতে হবে। কাউকে বাহ্যিকভাবে কোনো কাজ করতে দেখে খারাপ মনে হলেই আমি ধারণা করে বসলাম এবং তাকে আজ থেকেই নিকৃষ্ট ভাবা শুরু করলাম, এমনটা ঠিক নয়। হতে পারে আমি বাহ্যিকভাবে যা দেখছি তা নাও হতে পারে, আমি যে দৃষ্টিভঙ্গিতে দেখছি তা বাস্তবে নাও হতে পারে। সুতরাং এর কারণে আমি তো বিপদগামী হব। কারো ব্যাপারে যদি আপনি আমি সুধারণা করি, এতে কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি আপনি আমি কারো ব্যাপারে কুধারণা করি, তাহলে সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, স্বাভাবিক বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অধিক ধারণা থেকে বাঁচার, একে অপরের গীবত করা, একে অপরের দোষ অন্বেষণ করা, এই ধরনের মন্দ স্বভাব থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি, ধারণা চার প্রকার এবং তার কিছু বিধান রয়েছে। এক হলো ধারণা করা ওয়াজিব। কেমন ধারণা করা ওয়াজিব? যেমন আল্লাহ তাআলার সাথে ভালো ধারণা রাখা। আল্লাহ তাআলার ব্যাপারে ভালো ধারণা রাখা, এটা প্রত্যেক বান্দার উপরে ওয়াজিব, আবশ্যক। দুই হলো মুস্তাহাব। এই ধারণা রাখাটা মুস্তাহাব। সেটি কি? যেমন নেক বান্দাদের ব্যাপারে ভালো ধারণা রাখা, আল্লাহ তাআলার নেক বান্দাদের ব্যাপারে ভালো ধারণা রাখা, এটা হলো মুস্তাহাব। তিন নম্বর হলো নিষিদ্ধ ও হারাম। যেমন আল্লাহ তাআলার ব্যাপারে মন্দ ধারণা রাখা, অনুরূপভাবে মুমিন ব্যক্তির ব্যাপারে মন্দ ধারণা রাখা, এরূপ ধারণা রাখা, এটি নিষিদ্ধ এবং হারাম। আল্লাহ তাআলার ব্যাপারে এক মুহূর্তের জন্য কোনো ধরনের মন্দ ধারণা রাখা যাবে না। আমরা অনেক সময় কথায় কথায় আপত্তি করে বেশি, যে আল্লাহ তাআলা যারা নেক কাজ করে তাদেরকে নেয়ামত দান করেন না, তাদের প্রতি জুলুম করেন, মাআযাল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক, এগুলো ধারণা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে শাস্তি দেন তবে এটা ইনসাফ হবে, আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি কোনো নেয়ামত দেন তাহলে এটা প্রাপ্ত আপনি আমি না, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এহসান। কারণ আল্লাহ তাআলা হিসাব নিলে, আল্লাহ তাআলা যদি আপনার আমার আমলের হিসাব অনুযায়ী আপনাকে আমাকে দান করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আমি তো একেবারে হতভাগা হয়ে যাব, কারণ আপনার আমার দ্বারা দৈনন্দিন একের পরে এক গুণা হয়েই যাচ্ছে। সুতরাং আপনাকে আমাকে একেবারে সতর্ক থাকতে হবে। মাদায় চ্যানেল দর্শক শ্রোতা, আরেকটি ধারণা হলো জায়েজ। যেমন যে প্রকাশ্যে গুনাহ করে তার ব্যাপারে মন্দ ধারণা চলে আসা, এটা জায়েজ আছে। যেমন যে ব্যক্তি শারাপ পান করে, মদ পান করে, এখন সে মদ পান করতে অভ্যস্ত, তাকে আপনি দেখলেন যে সে মদের দোকানে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এই ধারণা করলেন যে সে হয়তো বা মদ কিনবে এবং মদ পান করবে, এই ধারণা আসতে পারে, এই ধারণা জায়েজ আছে। তো হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা বলেন যে ধারণা দুই প্রকারের হয়, একটি হলো অন্তরের মধ্যে আসে এবং মুখ থেকেও বের হয়ে যায়। যদি এরূপটি কোনো মুসলমানের সাথে করা হয় তাহলে গুনাহ হবে, মন্দ বিষয়ে। দ্বিতীয়টা হলো অন্তরে আসে তবে জিহ্বা দ্বারা উচ্চারণ করে না, যদিও এটা গুনাহ নয় তবে এর থেকেও হৃদয়কে পবিত্র রাখা আবশ্যক। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ধারণা দুই প্রকারের হয়ে থাকে, একটা হৃদয়ের মধ্যে আসে এবং মুখ থেকে উচ্চারিত হয়। যদি সেটি মন্দ হয় এবং কোনো মুসলমানের ব্যাপারে হয়ে থাকে, কোনো মুমিনের ব্যাপারে হয়ে থাকে, তাহলে অবশ্যই এটি গুনাহের কাজ হবে। আর যদি হৃদয়ের মধ্যে কোনো ধারণা আসলো কিন্তু মুখ দ্বারা উচ্চারিত করা হলো না তবে সেটি গুনাহ তো নয়, কিন্তু তারপর হৃদয়কে এই ধরনের ধারণা থেকেও বিরত রাখা আবশ্যক। কেন? কেননা অন্তরের মধ্যে যখন ধারণা আসতে শুরু করবে একদিন না একদিন মুখ থেকে উচ্চারিত হওয়া শুরু হয়ে যাবে। এই জন্য আমাদেরকে মন্দ স্বভাব শুরু হওয়া মাত্রই সেটাকে প্রত্যাখ্যান করতে হবে, সেটা থেকে বিরত থাকতে হবে। সাদু শরিয়া মুফতি আমজাদ আলী আজম রহমতুল্লাহি তাআলা বলেন, নিশ্চয়ই মুসলমানের ব্যাপারে কুধারণা করা হারাম, তবে হ্যাঁ, কোনো ধরনের যদি কোনো প্রকারের ইঙ্গিত পাওয়া যায়, আলামত পাওয়া যায়, সেই ক্ষেত্রে আবার করা যেতে পারে, তখন আবার হারাম হবে না। যেমন কাউকে বারবার মদের দোকানে কিংবা মদ তৈরির স্থানে যাওয়া আসা করতে দেখলো এবং গুমান করলো, ধারণা করলো যে সে হয়তো বা মদ পান করে, তো সেই ক্ষেত্রে ধারণাকারীর কোনো দোষ নেই, বরং যে বারবার মদ তৈরির স্থানে যাচ্ছে তারই দোষ হবে এটি। এরপরে যদি আমরা লক্ষ্য করি, সাদরুল আফাজিল মুফতি নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা বলেন, মুমিন নেককার ব্যক্তির ব্যাপারে মন্দ ধারণা করা, কুধারণা করা, এটা একেবারে নিষিদ্ধ। অনুভাবে তার কোনো কালাম শুনে, তার কোনো বাক্য শুনে সেটার অপব্যাখ্যা করা বা খারাপ অর্থ নেওয়া, এতটা সত্য যে তার ভালো অর্থ আছে এবং সেটা ভালো অর্থটা মুসলমানদের অবস্থার অনুযায়ী, তাহলে এটাও মন্দ ধারণা, কুধারণার অন্তর্ভুক্ত। বিষয়টি এইরূপ যে মনে করেন যে মুসলমান একটি কথা বলল, সেই কথাটির দুইটি অর্থ হতে পারে, একটি ভালো অর্থ আর একটি খারাপ অর্থ। ভালো অর্থটি মুসলমানের শানের অনুযায়ী হচ্ছে, কিন্তু সেই অর্থটি বাদ দিয়ে যদি খারাপ অর্থটি নেওয়া হয় তাহলে সেটিও কিন্তু কুধারণার অন্তর্ভুক্তই হবে। কেন? কেননা সে একটি কথা বলেছে, তার তো ভালো অর্থও আছে এবং ভালো অর্থটি মুসলমানের অনুযায়ী হচ্ছে, তাহলে সেটাকে বাদ দিয়ে আপনি আমি কেন খারাপ ধারণা নিব? যেহেতু খারাপ ধারণা নিলে আপনি আমি কুধারণাই পড়ে যাচ্ছি, এই জন্য এটাকে কুধারণা বলা হয়েছে। দীনে ইসলাম এমন একটি শান্তির বার্তাবাহক যা অতুলনীয়। আমরা ইসলামে দেখতে পাই, খুঁজে পাই, ইসলাম সবসময় শান্তির বার্তা দেয়। ইসলাম মুসলমানদের মাঝে একে অপরের মাঝে সহানুভূতিশীল হওয়া, সম্পর্ক গড়ে তোলার, সম্পর্ক অটুট রাখার বিধান শিখিয়ে দেয়। ইসলামের মাঝে রয়েছে একজন মুসলমানের হক, একজন মুসলমানের যা হক রয়েছে, মর্যাদা রয়েছে, সেগুলোকে বাস্তবায়ন করা। ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে গুনাহমুক্ত জীবনযাপন করার। ইসলামের মাঝে রয়েছে সুন্দর সমাজ গড়ে তোলার। এই ইসলাম আপনাকে আমাকে সফল পথ দেখিয়ে দিচ্ছে, শুধুমাত্র আপনাকে আমাকে সেই পথের পথিক হতে হবে, আপনাকে আমাকে ইসলামের সুবাস নেওয়ার যোগ্য হতে হবে, তাহলেই আপনি আমি সফল হতে পারবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে যে কয়েকটি বিষয় আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমরা যদি এগুলো থেকে বিরত না থাকতে পারি তাহলে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের দেশ কখনো শৃঙ্খলাবদ্ধ হবে না, কখনো শান্তি বজায় থাকবে না, সর্বদা অশৃঙ্খলা ভুক্ত থাকবে, সর্বদা সমাজের মাঝে বিশৃঙ্খলা বিস্তার লাভ করবে। এই জন্য আপনাকে আমাকে ইসলামের বাণীগুলো নিজের মনে গেঁথে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা গড়ে তুলতে পারবো একটি সুশৃঙ্খল সমাজ এবং আমাদের সমাজের মাঝে থাকবে একে অপরের প্রতি ভালোবাসা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ও স্নেহ। সুতরাং আমরা ইসলামের মাঝেই সব কিছু খুঁজে পাব। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং আপনাকে আমাকে মর্যাদা খোঁজার জন্য, শৃঙ্খলা খোঁজার জন্য, স্বাধীনতা খোঁজার জন্য অন্য কোনো দিকে দৃষ্টিপাত করতে হবে না, সব কিছু ইসলামের মাঝে বিদ্যমান রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এমন একটি দিন অনুসরণ করি, তো আল্লাহ তাআলার দরবারে মকবুল ইসলাম হলো আমাদের দিন, এটা আপনার আমার জন্য সৌভাগ্যের বিষয়। এখানে কুধারণা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, কেননা কুধারণার মাধ্যমে কিন্তু একে অপরের হক নষ্ট হয়, একে অপরের প্রতি মন্দ ধারণা আসার কারণে একে অপরের প্রতি সম্মান বোধ কমে যায়। এভাবে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আরেকটি বাণী লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এবং সেই বিষয়ের পিছনে লেগো না যেই বিষয়ে তোমার জ্ঞান নেই, অর্থাৎ যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি ব্যস্ত হয়ো না, সেই বিষয়ের পিছনে তুমি লেগো না। এরপরে বলা হচ্ছে কি, নিশ্চয় কান, চোখ এবং হৃদয়, অন্তর, এই সবগুলোর ব্যাপারে প্রশ্ন করা হবে। সুতরাং এগুলো দ্বারা আমরা কী ধারণা করছি, এগুলো দ্বারা আমরা কী দেখছি, আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এই চোখের ব্যাপারেও আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, সুতরাং আমি এই চোখ দ্বারা কী দেখছি সেটা খেয়াল রাখতে হবে। এই কান দ্বারা আপনি আমি কী শুনছি সেই বিষয়ে আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে, সুতরাং আপনাকে আমাকে সতর্ক সচেতন হতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন যে নিজেকে কুধারণা থেকে সুরক্ষিত রাখো, কেননা কুধারণা করা এটা একেবারে নিকৃষ্ট মিথ্যা, একে অপরের বাহ্যিক এবং অভ্যন্তরীণ দশ ত্রুটি অন্বেষণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে, এবং বলা হয়েছে লোভ লালসা না করতে, হিংসা বিদ্বেষ না করতে, একে অপরের প্রতি একেবারে ঘৃণিত আচরণ না করতে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে আল্লাহ তাআলার বান্দা ভাই ভাই হয়ে যাও। এটি হলো হাদিসের ভাবার্থ, মুসলিম শরীফের হাদিস। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কয়েকটি বিষয় শিক্ষা দিলেন, যে কখনও পরনিন্দা গীবত করো না। এই হাদিস থেকে আমরা কয়েকটি শিক্ষা পাই। এখানে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কুধারণা করা, মন্দ ধারণা থেকে বিরত থাকতে বললেন। কেন? কেননা মন্দ ধারণা করা এটি একটি মিথ্যা, নিকৃষ্ট মিথ্যা। এভাবে বলা হলো যে কারো যেন অভ্যন্তরীণ ও বাহ্যিক দশটুতি অন্বেষণ করা না হয়। অনুরূপভাবে আমাদেরকে লব লালসা করতে নিষেধ করা হলো, হিংসা বিদ্বেষ করা থেকে বিরত থাকতে বলা হলো। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে কুধারণা করার কেমন ভয়াবহ ক্ষতি রয়েছে, আমরা দেখি যার ব্যাপারে কুধারণা করা হলো, যদি তার সামনেই তা প্রকাশ করা দেওয়া হয় তবে তার অন্তর কষ্ট পেতে পারে, এবং শরীয়তের অনুমতি ছাড়া কাউকে কষ্ট করা, কারো অন্তরে আঘাত করা এটা হারাম। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি, যদি কারো অনুপস্থিতিতে, প্রথম তো হলো কারো সামনেই তার কী করা হলো, তার দশ বয়ান করা হলো, তার ব্যাপারে কুধারণা করা হলো, তাহলে সেটার ক্ষতি তো আমরা শুনলাম এবং সেটি হারাম জানলাম। যদি কারো অনুপস্থিত অবস্থায় তার ব্যাপারে অন্যদের সামনে কুধারণা প্রকাশ করা হয় তবে এটা গীবতে পরিণত হবে, আর মুসলমানের গীবত করা হারাম। যেমন আপনি জায়েদের ব্যাপারে কুধারণা করছেন কিন্তু জায়েদ সামনে নাই, আপনি বকর, আমর ইত্যাদি ব্যক্তিগণের সামনে জায়েদের ব্যাপারে কুধারণা করছেন, যার ব্যাপারে কুধারণা করছেন সে আপনার মজলিসে উপস্থিত নাই, অনুপস্থিত, তাহলে এটি গীবতে পরিণত হবে, আর গীবত করা এটা একেবারে হারাম কাজ। আচ্ছা, এরপর যদি আমরা লক্ষ্য করি, যে ব্যক্তি কুধারণা করে সে নিজের ধারণার উপরেই ধৈর্য ধারণ করে না, বরং সে কী করে, আস্তে আস্তে তার দশ ত্রুটি এগুলো খোঁজা শুরু করে। আর আমরা জানি যে মুসলমানের দশ ত্রুটি অন্বেষণ করা এটা নাজায়েজ এবং গুনাহের কাজ। এরপর যদি আমরা আরও দেখি যে কারো ব্যাপারে কুধারণা করার মাধ্যমে হিংসা বিদ্বেষ ইত্যাদি বেড়ে যায়, আর এগুলোর মাধ্যমে অভ্যন্তরীণ বা তিনি অনেক ধরনের ভয়াবহ রোগ সৃষ্টি হয়, অর্থাৎ গুনাহের রোগ সৃষ্টি হয়। তো এগুলো দ্বারা আমরা জানতে পারলাম যে কুধারণা কত বড় ভয়ানক এবং ক্ষতিকারক বস্তু, আমাদেরকে এই বিষয় থেকে কতটা দূরে থাকা উচিত। গীবত করা থেকে তো বিরত থাকতে হবে, কোনো সমাবেশে যদি গীবত হয় সেই সমাবেশ থেকে উঠে যেতে হবে। কুধারণা করা থেকে তো অবশ্যই বিরত থাকতে হবে। আপনার আমার ভাই, আপনার আমার বন্ধু যদি কুধারণা করে তাহলে তাদেরকেও সেই কুধারণা থেকে বিরত রাখতে হবে। এইভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে যখন কুধারণা করা হয় তখন একে অপরের মাঝে শত্রুতা সৃষ্টি হয়ে যায়, কোনো কারণ ছাড়াই একে অপরের মাঝে শত্রুতা সৃষ্টি হয়ে যায়, যার কারণে একে অপরকে ঘৃণা করা মানুষ শুরু করে দেয়। তখন তার ভালো কথাগুলোও ভালো লাগে না। কেন ভালো লাগে না? কেননা তার ব্যাপারে কুধারণা সৃষ্টি হয়েছে। মাদার চ্যানেল দর্শক শ্রোতা, এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে যারা একে অপরের ব্যাপারে মন্দ ধারণা রাখে তাদের প্যারালাইসিস এবং অন্তরের তথা হৃদয়ের রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। যেমন একটি গবেষণা অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি তাহলে এটাই পাওয়া যায় যে যারা একে অপরের ব্যাপারে অনেক বেশি ধারণা করে এবং বেশি রাগ করে তাদের কয়েকটি রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। যেমন প্যারালাইসিস হওয়া, হৃদয়ের রোগ হওয়া, এই ধরনের কয়েকটি রোগ হওয়ার অনেক বেশি আশঙ্কা থাকে। কী দরকার আছে অপরের ব্যাপারে কুধারণা করে নিজের শরীরকে অসুস্থ করার এবং আল্লাহ তাআলার দরবারে না মাকবুল হওয়ার এবং আল্লাহ তাআলার দরবারে বিতাড়িত হওয়ার? কী বা দরকার আছে? এর মাঝে ক্ষতি ছাড়া আর কিছুই নেই। একটি শেষ বিষয় আমরা লক্ষ্য করি, ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা বলেন, শয়তান মানুষের হৃদয়ের মধ্যে কুধারণা ঢেলে দেয়। সুতরাং মুসলমানের উচিত হলো সে যেন শয়তানের সত্যায়ন না করে। বোঝা গেল যে কুধারণা এটা মুসলমানের হৃদয়ের মাঝে শয়তান ঢেলে দেয়। তো আপনার আমার উচিত হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে সর্বদা বিরত থাকা। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা দেখছিলাম পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠান এবং শুনছিলাম কোরআন ও হাদিসের আলোকে নানা বিষয়ে যা আমাদের জন্য শিক্ষণীয়। আবারও দেখা হবে নতুন পর্বের সাথে। ততক্ষণ দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আমিন বিজাহিন নাবিল আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।